বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صدق الله
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি, 21 ফাল্গুন এবং ফার্সি 5 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভোরে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, তিনি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন।
এছাড়া বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হবার চেষ্টা ও তৎপরতা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আলোচনা রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের 40 ও রাশিয়ার 50 সেনা নিহত হয়েছে বলে দাবি কিয়েভের। নেটোর উস্কানিমূলক তৎপরতার কারণে ইউক্রেন সংকট তৈরি হয়েছে বলে জানালো ইরান। যুদ্ধ সমস্যা সমাধানের পন্থা নয় বলে মন্তব্য। বাংলাদেশে নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী সহ সারাদেশে টানা 18 দিনের সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির। এবং ভারতের পশ্চিমবঙ্গে আনিস খান হত্যার ঘটনায় সিটে আস্থা হাইকোর্টের আমতা থানার সামনে বিক্ষোভ। সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের বিমান ও পদাতিক বাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বেশ কিছু বিমান ঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। এক বিবৃতিতে রাশিয়া বলেছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার পদাতিক বাহিনী ট্যাঙ্কসহ রাশিয়ার ভারী সামরিক যানবাহন নিয়ে বিভিন্ন দিক থেকে আজ সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে। এছাড়া 2014 সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ দিয়েও রাশিয়ার সামরিক বাহিনী ঢোকার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অভিযান শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। তিনি আবেগপূর্ণ ভাষণে হামলা বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেন আত্মরক্ষা করবে বলেও ঘোষণা দেন তিনি। তিনি বলেন রাশিয়া পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের 40 সেনা এবং অন্তত 10 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওয়েলেক্সি আরিস্টোভিচ। তিনি বলেন, জানতে পেরেছি 40 জনের বেশি সেনা নিহত ও শতাধিক আহত হয়েছেন, প্রায় 10 জন বেসামরিক মানুষের মৃত্যুর খবর এসেছে। এদিকে 50 রুশ সেনাকে হত্যা এবং 6টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। তাদের দাবি, সাচিস্তিয়া শহরে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নবাদীরা হামলা করেছিল, এ সময় 50 রুশ সেনাকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান এ দাবি করেছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, তারা দেশটির বিভিন্ন স্থানে 6টি রুশ বিমান ও একটি হেলিকপ্টার ধ্বংস করতে পেরেছে। রাশিয়া স্বীকৃত লুহানস্ক প্রজাতন্ত্র দাবি করেছে, তারা ইউক্রেনের 2টি জঙ্গি বিমান ধ্বংস করেছে। লুহানস্কের পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর সুখ-24 নামের 2টি বোমারু বিমান ভূপাতিত করা হয়েছে। লুহানস্কের আকাশে ওড়ার সময় এগুলোকে আঘাত করা হয়, তবে পাইলটদের ভাগ্যে কি ঘটেছে তা জানায়নি রুশ গণমাধ্যম। এদিকে লুহানস্কের নিরাপত্তা বাহিনী আরও দাবি করেছে, তারা ইউক্রেন বাহিনীর দখলে থাকে একটি শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে, অন্যান্য এলাকা উদ্ধারের কাজ চলছে। লুহানস্কের একটি অংশের উপর আগে থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখেছিল রুশপন্থীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সকালে এক টিভি ভাষণে দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরুর খবর দেন। তিনি ওই অঞ্চলে অবস্থানকারী ইউক্রেনের সেনাদের বলেছেন, আপনারা অস্ত্র ফেলে যার যার বাড়ি চলে যান। পুতিন বলেছেন, সম্ভাব্য রক্তক্ষরণের পুরো দায় ইউক্রেনের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, নেটোর উস্কানিমূলক তৎপরতার কারণেই ইউক্রেন সংকট তৈরি হয়েছে। তিনি আজ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান আরও বলেন, ইরান যুদ্ধকে সমস্যা সমাধানের পন্থা বলে মনে করে না, যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক পন্থায় সমস্যা সমাধানের উপর জোর দিতে হবে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা দেখা দেওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা এ বিষয়ে কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ইউক্রেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মানুচেহের মুরাদির সঙ্গে সেখানকার ইরানি নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির দাবিতে রাজধানী সহ সারাদেশে টানা 18 দিনের সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, বাজারে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির দাবিতে রাজধানী সহ সারা দেশে টানা 18 দিনের সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসব কর্মসূচিতে দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন। আজ বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করে বলেন, এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের উপরে নিয়ন্ত্রণ নেই, একইভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রতিটি ক্ষেত্রে 20-28% জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে, তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এই সরকারের আমলে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারের চরম দুর্নীতির প্রতিক্রিয়ায় প্রভাব পড়েছে বাজারে গিয়ে, আর জনগণকে দিতে হচ্ছে তার মাশুল। এ সময় বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল ডাল তেল সহ পানি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই ধরনের কর্মসূচি আগামী 28 ফেব্রুয়ারি বিভাগীয় সদর ও মহানগরে পালিত হবে। এছাড়া আগামী 2 মার্চ জেলা পর্যায়ে, 5 মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 12 মার্চ সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট বাজারে হাট সভা, পথসভা ও লিফলেট বিতরণ করবে দলটি। সেই সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনও একই দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার অধিবাসী সাবেক ছাত্রনেতা আনিস খানের হত্যার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী টিম বা সিটের উপরই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওই ছাত্রনেতার লাশের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাওড়ার জেলা আদালতের বিচারকের তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত হবে। এদিকে আনিসের পরিবারের পক্ষ থেকে আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই এর মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। তারা সিটের তদন্ত মানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন, কিন্তু রাজ্য সরকার তাতে রাজি নয়। ওই ইস্যুতে আজ হাওড়ার আমতা থানার সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 18 ফেব্রুয়ারি মধ্যরাতে হাওড়া জেলার আমতায় আনিস খানের মৃত্যুতে রাজ্য জুড়ে বিক্ষোভের জের ধরে গত সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে ওই মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। এদিকে ভারতের বিহার রাজ্যে মোহাম্মদ খলিল রিজভী নামের 35 বছর বয়সী এক মুসলিম যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে বিহারের সমস্তিপুর জেলার কল্যাণপুর থানার একটি পোল্ট্রি ফার্ম থেকে তার আধ পোড়া দেহ উদ্ধার করা হয়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে জেডিইউ বিজেপি শাসিত বিহারে মোহাম্মদ খলিল রিজভী নামে 35 বছর বয়সী এক মুসলিম যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গরুর গোস্ত খাওয়া সংক্রান্ত জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার রাতে বিহারের সমস্তিপুর জেলার কল্যাণপুর থানা এলাকার বাসুদেবপুরের একটি পোলট্রি ফার্ম থেকে তার আধপোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কথিত গোরক্ষকরা ওই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন,
এখন মিডিয়া এদের বলছে যে গোরক্ষক, এরা হচ্ছে গো সন্ত্রাসী এবং এরা চাইছে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করতে যেখানে যেন কেউ মুসলিম হলে, অপর ধর্মের হলে, যে দলিত হলে তাকে যেন লিঙ্কিং করে মেরে ফেলা যায়, গণপিটুনিতে পিটিয়ে মেরে ফেলা যায়,
বলছিলেন ডক্টর ইমানুল হক। এদিকে গত মঙ্গলবার রাতে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি প্রধান তেজস্বী যাদব ওই ঘটনায় জেডিইউ নেতা নীতিশ কুমার সরকারকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিহারে এনডিএ সরকারের আমলে আইন শৃঙ্খলা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। গরুর নামে একজন মুসলিম যুবক যিনি নিজে জেডিইউ নেতা ছিলেন তাকে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে পুঁতে দেওয়া হয়েছিল। নীতিশজি, বিহারে প্রতিনিয়ত কেন এমন ঘটনা ঘটছে? মানুষ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে? রাষ্ট্রীয় জনতা দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলা হয়েছে, বিহারে গরুর নামে বলি হলেন আরও একজন মানুষ। বিহার সরকার অপরাধী ও মাফিয়াদের কাছে আইন শৃঙ্খলা নিলাম করেছে। যে কোনো সময়ে যে কোনো জায়গায় কিভাবে যে কোনো গুন্ডা যে কাউকে সাধারণভাবে হত্যা করছে। নীতিশ কুমার অপরাধের বিষয়ে অপরাধমূলকভাবে চুপ করে আছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শুনছেন বিশ্ব সংবাদ। আবারও ইউক্রেন প্রসঙ্গ। পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন এতদিন ধরে যে রাশিয়া ভীতি ছড়ানোর নীতি অনুসরণ করে আসছিল, মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা তার যৌক্তিক উপসংহারে পৌঁছেছে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রেক্ষাপটে বসফরাস এবং দার্দানেলিস প্রণালী দিয়ে রাশিয়ার জাহাজ যাতে কৃষ্ণসাগরে ঢুকতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল বুন্দার আজ রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা রাশিয়ার জন্য তুরস্কের আকাশসীমা এবং বসফরাস এবং দার্দানেলিস প্রণালী বন্ধ করে দেওয়ার আহ্বান জানাই। আমরা আমাদের দাবি তুর্কি সরকারের কাছে তুলে ধরেছি, পাশাপাশি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানাচ্ছি। ইউক্রেনের এই আহ্বানের কারণে তুরস্ক অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 5 জন নিহত ও 9 জন আহত হয়েছে। ইউক্রেনের ইমার্জেন্সি সিচুয়েশন সার্ভিস তাদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়া আজ সকালে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে সামরিক অভিযান শুরু করার পর এই ঘটনা ঘটল। ইমার্জেন্সি সিচুয়েশন সার্ভিস জানিয়েছে, ওই বিমানে 14 জন আরোহী ছিলেন এবং বিমানটি ক্রাশ ল্যান্ডিং করার পর তাতে আগুন ধরে গেলে 5 ব্যক্তি নিহত হন। এদিকে লুহানস্কের নেতারা দাবি করেছেন তাদের যোদ্ধাদের পাল্টা হামলায় ইউক্রেনের 2 কোম্পানি সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনীর একটি কোম্পানিতে 100 থেকে 250 সেনা থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভোরে টেলিভিশনে দেওয়া ভাষণে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়ে অস্ত্র সংবরণের জন্য ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভোরে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন তিনি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনকে সামরিকীকরণ স্থগিত করার আহ্বান জানিয়ে অস্ত্র সংবরণের জন্য ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের যৌক্তিকতা বা আইনগত ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে বলেছেন জাতিসংঘ সনদের 7ম অনুচ্ছেদের 51তম ধারা অনুযায়ী এবং দোনেস্ক ও লুগানস্কে সহায়তার প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন সম্ভাব্য যে কোনো রক্তপাতের জন্য ইউক্রেন সরকার দায়ী থাকবে। প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পর ওই এলাকার নেতারাও সাহায্যের জন্য পুতিনের প্রতি অনুরোধ জানানোর পর ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল রাশিয়া সামরিক অভিযান চালাবে। সে অনুযায়ী আজ ভোর থেকে ইউক্রেনের বিমান ঘাঁটি সহ বিভিন্ন সামরিক স্থাপনার উপর রাশিয়া হামলা শুরু করেছে। এরই মধ্যে রুশ সেনারা দোনবাস সহ ইউক্রেনের বিভিন্ন এলাকার দিকে অগ্রাভিযান শুরু করেছে। এদিকে কিয়েভ সরকার লুহানস্কের 2টি শহর দখল করে নেওয়ার খবর দিয়েছে। আবার কোনো সূত্রে জানা গেছে রাশিয়ার স্থলবাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী মারিওপোল ও উড়িষা বন্দর শহরে প্রবেশ করেছে। বাস্তবতা হচ্ছে রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা বারবার ইউক্রেন সরকারকে সতর্ক করে দেওয়ার পরও কিয়েভ কর্তৃপক্ষ এই সতর্কবার্তাকে উপেক্ষা করায় শেষ পর্যন্ত রাশিয়া তাদের হুমকি বাস্তবায়ন করল। তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক বোরহানউদ্দিন দুরান মনে করেন ধারণা করা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরাজমান মতপার্থক্য অচলাবস্থার মুখে এসে পৌঁছেছে এবং সমাধানের আপাতত কোনো আশা নেই। এ বিষয়টি বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পাল্টে দিতে পারে। যাই হোক, মস্কো বহুবার তার সীমান্তের দিকে ন্যাটো জোটের সামরিক তৎপরতা ও সেনা মোতায়েনের বিরুদ্ধে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়ে বলেছিল তাদের এই কার্যক্রম রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার এই আপত্তিকে আমলে নেয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হবার চেষ্টা করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। এ সম্পর্কে ইসলামপন্থী দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলি। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 39টি, এর মধ্যে ইসলামপন্থী দল 10টি। তবে অধিকাংশ ইসলামী দল নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এই ইস্যুতে পরিবেশ পরিস্থিতি বুঝে রাজপথে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছেন তারা। একই সঙ্গে চলছে জোট গঠনের নানা তৎপরতা। বর্তমানে ইসলামী দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে শক্তিশালী চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান রেডিও তেহরানকে বলেছেন,
প্রথমত আমরা তো আমাদের দলের অ্যাক্টিভিটি আমরা বাড়াচ্ছি। পয়লা মার্চ থেকে নিয়ে 31 মার্চ পর্যন্ত আমাদের সারা দেশে দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস হিসাবে আমাদের কাজ চলবে। আর নির্বাচনের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, যেহেতু আমরা নির্বাচন করি নির্বাচনমুখী দল। আমাদের প্রথমত টার্গেট হলো সকল ইসলামপন্থীদেরকে নিয়ে নির্বাচনটা করা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, একটা ক্রেডিবল নির্বাচন সম্ভব না। এই জন্য আমরা মূলত চাচ্ছি যে এবারের দাবি হলো জাতীয় সরকার।
অপরদিকে বাংলাদেশ খিলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি রেডিও তেহরানকে বলেছেন,
আমরা সাংগঠনিক ভাবে আমাদের বিভিন্ন জেলা কমিটি, থানা কমিটি, এগুলিকে আমরা সক্রিয় করার জন্য চেষ্টা করছি। এবং কোন কোন এলাকায় আমরা ইতিমধ্যেই আসন কমিটিও কিছু গঠন হয়ে গেছে, যে ওই নির্বাচনের দাঁড়ানোর পরে যেন ওই সমস্ত এলাকায় আমাদের কাজ হইতে পারে। আমরা তো এমনি আগামী নির্বাচনের জন্য আমরা একক ভাবে আমাদের প্রস্তুতি চলছে, আর পাশাপাশি আমরা ওই চেষ্টা করছি যেন অন্যান্য ইসলামী দলগুলিকে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে একসাথে আমরা নির্বাচন করতে পারি।
ইসলামিক দলগুলোর নেতারা অনুধাবন করতে পারছেন যে কোন পরিস্থিতিতেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্বাধীন ও স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রতিকূলতা আরো বেশি। তবে তাদের মতে এ সময় ইসলামিক রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হলো জনসম্পৃক্ততা তৈরি করা, জনগণকে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বেশি বেশি সম্পৃক্ত করা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে জীবন ধ্বংসকারী একটি মারাত্মক স্বভাব হলো অহংকার। যারাই নিজেকে বড় ভাবে তাদেরকে অহংকারী বলা হয়। এই স্বভাবের লোকেরা তাদের উন্নতি ও সফলতা বেশি দিন ধরে রাখতে পারে না। আত্মীয় স্বজন ও কাছের মানুষের ভালোবাসা হারিয়ে ফেলে তারা। তাদের কারণে প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন, রাষ্ট্র, এমনকি নিজ পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।
গর্ব, অহংকার ও নিজের শ্রেষ্ঠত্বের প্রকাশ হচ্ছে মানব চরিত্রের সবচেয়ে মারাত্মক অসৎগুণ। এটি একটি শয়তানি কাজ। মনে রাখতে হবে অহংকার একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্কিত। বান্দার মধ্যে শ্রেষ্ঠত্ব ও অহংকার একটি নির্জলা মিথ্যা ছাড়া আর কিছুই নয়।
গর্ব অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আর জমিনের উপর গর্ব ভরে চলো না, আল্লাহ কোনো আত্ম অহংকারী দাম্ভিক মানুষকে ভালোবাসেন না। অন্যদিকে পবিত্র কোরআনের সুরায়ে ফোরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম।
বন্ধুরা, গর্ব অহংকার সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা জানলে আজকের আসরে আমরা অহংকারের পরিণতি সম্পর্কেই একটি গল্প শোনাব। গল্পের পর থাকবে একটি কবিতা ও গান, আর সবশেষে থাকবে ঢাকার এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
একদিন একটা ইঁদুর বিস্তীর্ণ মরু এলাকা দিয়ে যাচ্ছিল। ইঁদুরটি ছিল বেশ তরতাজা, নাদুস নুদুস এবং তরুণ বয়সের। তার অন্য সবসময় নিজের ভেতর শক্তি, সামর্থ্য আর অপরাজেয় একটা মানসিকতার জন্ম দেয়, যেন ওই মানসিকতা দিয়ে সমগ্র পৃথিবী জয় করে ফেলতে পারবে। এই মানসিকতা যৌবনে জন্ম দেয় অহংকারের। ছোট বড় কোনো কিছুই যেন তারুণ্যের কাছে সমস্যা নয়, সব কিছুই তার কাছে ছোট্ট বলে মনে করতে ইচ্ছে হয়। তরুণ ইঁদুরটিও সবসময় ভাবত বিশ্বের যত ইঁদুর আছে সবার চেয়ে সেই বেশি শক্তিশালী এবং সবার চেয়ে বেশি চালাক। এরকম অহংকারে অন্ধ হয়ে পড়ার কারণে তার বিবেক ঠিকমতো কাজ করত না।
তরুণ ইঁদুর মনের সুখে শীষ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। যেতে যেতে রাস্তার পাশে দেখল একটা উট সবুজ ঘাসের মাঝে বিচরণ করছে। ইঁদুর মনে মনে ভাবল, উটটাকে চুরি করলে কেমন হয়। ভাবতেই সে তো একেবারে খুশিতে বাঘ বাঘ, বাহ বাহ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইঁদুর আজ মরু জাহাজ খাত উট চুরি করবে, কেমন মজা হবে। আইডিয়াটা ভীষণ ভালো লাগলো তার। ফুরফুরে একটা আনন্দের আমেজ যেন তার ভেতরে খেলে গেল।
সামনে এগিয়ে গিয়ে ইঁদুর উটের লাগাম ধরে টানতে লাগলো। মজার ব্যাপার হলো উট কোনো রকম প্রতিবাদ করল না। ইঁদুর তার লাগাম ধরে টান দেওয়াতে ভীষণ কৌতুক বোধ হলো তার, মজা পেল উট। কৌতূহল হলো তার, সেজন্যে ইঁদুরের পেছনে পেছনে যেতে শুরু করলো সেও।
বিশাল উটের লাগাম পিচ্ছি একটা ইঁদুরের নিয়ন্ত্রণে। ইঁদুর সামনে সামনে যাচ্ছে আর পেছনে উট যাচ্ছে জাবর কাটতে কাটতে। কি এক হাস্যকর দৃশ্য! উট ভালো করেই খেয়ে দিয়ে একেবারে পেট ভরিয়ে নিয়েছে, সেজন্যে সে ছিল নিশ্চিন্ত এবং প্রফুল্ল। তার মাঝে কোনো টেনশনই কাজ করছে না, এ কারণে ভাববারও চেষ্টা করেনি ইঁদুর কি করতে চায়, কোথায় নিয়ে যেতে চায়।
ইঁদুরের হাতে উটের লাগাম, উট যাচ্ছে ইঁদুরের পিছে পিছে। এই দৃশ্য দেখে ইঁদুর মনে মনে ভাবছে, বেশ মজা তো, উট তো তার কমান্ড ফলো করছে। কমান্ডারের মতোই একটা ভাবসাব এসে গেল ইঁদুরের ভেতর, যেন হাওয়াই ভাসতে লাগলো সে। মনে মনে বলল, আজ পর্যন্ত কেউ কি দেখেছে আমার মতো ক্ষুদ্রকায় একটা ইঁদুর বৃহদাকার উটের লাগাম টেনে নিতে যেতে? আমি আসলেই শক্তিশালী, পৃথিবীর বুকে আমি সবচেয়ে শক্তিশালী, চালাক এবং বিচক্ষণ ইঁদুর।
হ্যাঁ, অহংকারী ক্ষুদ্র ইঁদুরের হাতে উটের লাগাম, সামনে যাচ্ছে ইঁদুর, পেছনে যাচ্ছে উট, যেন ইঁদুর হলো উটের নেতা। এভাবে যেতে যেতে হঠাৎ সামনে পড়ল বড় একটা খাল। খালের তীরে যেতেই ইঁদুর থমকে দাঁড়িয়ে গেল। খালের পানিতে ভীষণ ঢেউ, এলোমেলো উচ্ছল। বিস্ময়ের সাথে ইঁদুর ঢেউয়ের দিকে তাকিয়েই থাকল।
উট ইঁদুরকে থমকে দাঁড়িয়ে যেতে দেখে মনে মনে হাসল। ইঁদুরকে বলল, কি হলো, পেরেশান মনে হচ্ছে? বীরের মতো সামনে এগিয়ে যাও, ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার চেয়ে অগ্রগামী, যাও সামনে এগিয়ে যাও।
ইঁদুর উটের কথা শুনে লজ্জা পেয়ে গেল। বুঝে উঠতে পারছিল না কি জবাব দেবে। শেষ পর্যন্ত মাথাটা উপরে তুলে বলল, খালে তো প্রচুর পানি, বেশ গভীর মনে হয়, ভয় পাচ্ছি ডুবে না যায় আবার।
উট হাসতে হাসতে বলল, এই সামান্য পানির ছোট একটা খাল পার হতে এত ভয় পাচ্ছ? তুমি না কত শক্তিশালী, একটা বিশাল উটকে নিজের পেছনে পেছনে টেনে আনার মতো ক্ষমতাশালী, তাহলে ছোট একটা পানির নহর পার হতে এত ভয় পাচ্ছ কেন? চলো চলো।
ইঁদুর চুপচাপ। উট বলল, ঠিক আছে, আমি বরং আগে পানিতে নেমে দেখি কতটুকু গভীর, বেশি নাকি কম।
এ বলেই উট পানিতে নেমে গেল। একটু গভীরে গিয়ে দাঁড়ানোর পর দেখা গেল মাত্র উটের হাঁটু পর্যন্ত পানি, বেশি না। উট ইঁদুরকে লক্ষ্য করে বলল, দেখেছ হে প্রিয় ইঁদুর আমার, ভয়ের কোনো কিছু নেই, পানি তো মাত্র আমার হাঁটু পরিমাণ, চলো আসো পানি পার হয়ে যাই, একদম ভয় করো না।
ইঁদুর এবার বিস্ময়ের সাথে উটের দিকে তাকিয়ে বলল, তুমি কি বুঝতে পারছো কি বলছো? তোমার হাঁটুর উপরে পানি, তার মানে কি বোঝো না তুমি?
উট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, না তো, কি বুঝতে পারছি না, তার মানে কি?
ইঁদুর লজ্জায় কাচুমাচু হয়ে বলল, উটের হাঁটু আর ইঁদুরের হাঁটুর মাঝে বিস্তর ফারাক আছে।
উট ছোট্ট ইঁদুরের কথা শুনে হাসল। ইঁদুর দেখল সত্যি সে খাল পার হতে পারবে না। বুঝতে পেরেছিল পানি পার হবার চেষ্টা করার মানে হলো নির্ঘাত ডুবে মরা। তাই ইঁদুর শুরু করে দিল অনুনয় বিনয়। উটকে অনুরোধ করল যাতে সে তাকে খালটি পার হতে সাহায্য করে। উট বেচারা খুবই দয়ালু এবং উপকারী একটা প্রাণী। সে ইঁদুরের অনুনয় বিনয় আর অনুরোধ শুনে আর কঠোর হতে পারল না। ইঁদুরের অবস্থা করুণ দেখে তার অন্তরটা গেল গোলে। ইঁদুরকে তাই বলল, ঠিক আছে আমার পিঠে উঠে বসো।
উট ইঁদুরকে খাল পার করিয়ে দিল। তারপর তাকে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করল। বলল, অযথা অহংকার করে লাভ নেই, যে কাজের কোনো অভিজ্ঞতা নেই সে কাজে হাত না দেয়াই ভালো।
উটের কথাগুলো শুনে ইঁদুর লজ্জায় মাথা নিচু করে রাখল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অহংকারী ইঁদুরের গল্পটি শুনলে এবার আমরা এক অহংকারী ব্যাংকে নিয়ে কবি সুকুমার রায়ের লেখা একটি কবিতা শুনব। বড়াই শিরোনামের কবিতাটি আবৃত্তি করেছে ত্রিসাঙ্গী মণ্ডল।
গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা, রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে, বাপ রে বলে ব্যাং বাবাজি গর্তে ঠোকেন ত্রাসে, রাজার হাতি মেজাজ ভারী হাজার রকম চাল, হঠাৎ রেগে মটাং করে ভাঙল গাছের ডাল, গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাস রে বাস, হাতির গায়ে এমন জোর হয়। মুখ বাড়িয়ে ব্যাং বলে, ভাই তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়েরা এমনি ভাবেই চলি।
কবিতাটি শুনলে বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে গর্ব অহংকার নিয়ে সত্য সাহা লেখা একটি গান।
নামের বাড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়।
নামের বাড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বাড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়।
মতি ঝিলে মতি নেই নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল।
মতি ঝিলে মতি নেই নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল।
ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয়,
ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি ময়মন সিংহ নয়, সিংহ নেই তবু সে কি ময়মন সিংহ নয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়।
কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ।
কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ।
পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়,
পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন কয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের মাঝে পাবে।
গর্ব অহংকার সম্পর্কে বাংলাদেশে এক ঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে গানটি শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার এক নতুন বন্ধুকে।
হ্যালো, তোমার নাম কি?
আমার নাম সোহেল মুরাদ স্নিগ্ধ।
সোহেল মুরাদ স্নিগ্ধ তোমার নাম, বা বেশ সুন্দর নাম তো। আচ্ছা স্নিগ্ধ, তুমি কোন স্কুলে পড়ো?
আমি ঢাকা মহারান আইডিয়াল স্কুলে পড়ি।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি কেজিতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি করো স্নিগ্ধ?
খেলাধুলা করি আর বই পড়ি, তাছাড়া কিছু করি না।
তো স্নিগ্ধ, আজকের আসরে তুমি কি কি শোনাতে চাও?
আমি একটা ছড়া শোনাতে চাই।
তো ঠিক আছে, ঝটপট শুরু করো তাহলে।
ছড়াটির নাম ছুটি, লেখাছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি।
তোমার কবিতাটি বেশ সুন্দর লেগেছে, তো আর কি শোনাতে চাও তুমি?
সূরা শোনাতে চাই।
সূরা শোনাবে? ঠিক আছে, শোনাও তাহলে।
সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তোমার সূরাটিও ভালো হয়েছে, তবে আরেকটু ধীরে সুস্থে তেলাওয়াত করবে কেমন? তো স্নিগ্ধ, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি ডাক্তার হইতে চাই।
রংধনু আসরের বন্ধুদেরকে তুমি আর কিছু বলতে চাও?
যারা আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের আসরে অংশ নেওয়ার জন্য সোহেল, মুরাদ, স্নিগ্ধ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে গুটে এনেছি রংধনুর আজকের আসর।
রংধনুর আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা প্রান্তিক আয়োজনে চলে এসেছি, এখন শুরু হবে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাজধানী কিয়েভ থেকে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দা। আন্তর্জাতিক খবরটি পরিবেশিত হয়েছে যুগান্তরে। মানবজমিনে লেখা হয়েছে ইউক্রেনে হামলা, সাত বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ, প্রতি ব্যারেল $100 ওপরে। ইত্তেফাক লিখেছে রাশিয়ার 5টি বিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এদিকে কালের কণ্ঠের শিরোনাম, ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। বাংলাদেশ প্রতিদিন লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শহর কেন্দ্রিক নয়, উন্নয়ন হচ্ছে তৃণমূল থেকে। যুগান্তর লিখেছে ইউক্রেনে বাংলাদেশিরা আতঙ্কে, প্রবাসী এক যুবকের আবেগঘন ভিডিও তুলে নিয়ে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। ভারতের শিরোনাম, আনিস কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ, রাজ্য পুলিশেই ভরসা রাখার আর্জি মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিন, বন্ধ ইউক্রেনের আকাশসীমা, মাঝপথ থেকেই ফিরল ভারতীয়দের উদ্ধারে যাওয়া এয়ার ইন্ডিয়ান বিমান। আজকাল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন ইউক্রেন আক্রমণ করলেন, কি বলছে বাকি বিশ্ব, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, তুলে নিয়ে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক এবং ঘৃণ্য ঘটনা ঘটেছে, প্রথমে আমি তার নিন্দা জানাচ্ছি। এই ঘটনাটি এমন একটি জায়গায় ঘটেছে যেখানে প্রধানমন্ত্রী নিজের জেলা এবং গোপালগঞ্জের সাথে বাংলাদেশের রাজনীতির অনেক কিছু জড়িত। সেক্ষেত্রে এই ঘটনাটি আমি মনে করি প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন নিশ্চয়ই, কারণ এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতি দারুণভাবে প্রশ্নের সম্মুখীন হবে। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে আওয়ামী লীগ কোনো মতেই এই সংকট এড়াতে পারবে না। এবং মুশকিলটা হচ্ছে যে খুব দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে, এবং এর পেছনে তো অবশ্যই রাজনৈতিক মদদ এবং ছত্রচ্ছায়া থাকে। এই ধরনের অপরাধীরা দেশের রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয় পায় বলেই এই ধরনের অপরাধ অনেকটা বেশি মাত্রায় আজকাল সংঘটিত হচ্ছে।
ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, কিভাবে দেখছেন বিষয়টিকে, এর পরিণতি কি হতে পারে?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে তার সামরিক বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিল এবং এরই মধ্যে সে নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে। পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান চলছে এবং এরই মধ্যে আমরা নানা ধরনের খবর পাচ্ছি যে ইউক্রেনের কোনো কোনো অঞ্চলের বাহিনী আত্মসমর্পণ করেছে, ইউক্রেনের সামরিক স্থাপনা বিমান ঘাঁটি এগুলো অনেকটা প্রযুক্তিগত আক্রমণের মাধ্যমে রাশিয়া নিউট্রালাইজ করে ফেলেছে। এমন খবর পাওয়া যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার কয়েকটি বিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করেছে, আবার রাশিয়া সেটি অস্বীকার করছে। রাশিয়া অন্যদিকে বলছে যে তারা ইউক্রেনের দুটি SU-24 বিমান ভূপাতিত করেছে। এরকম নানা প্রেক্ষাপটে এখন বিশ্বে যে জল্পনা কল্পনা চলছে সেটি হচ্ছে যে এর পরিণতি কি হবে। এর পরিণতি অনেকগুলো হতে পারে সম্ভাব্য পরিণতি। এই ঘটনাকে কেন্দ্র করে যদি আমেরিকা বা নেটো বাহিনী জড়িয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এরপরে রাশিয়ার বিরুদ্ধে বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তা তো আমাদের সামনে পরিষ্কার। এরপরে আরেকটি ঘটনা ঘটতে পারে যে ইউক্রেনের সামরিক বাহিনী পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে পারে রাশিয়ার সামনে। যদি নেটো বাহিনী না জড়ায় তাহলে ইউক্রেনের সামনে সম্ভবত এর বিকল্প আর থাকবে না, তখন ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। আবার পূর্ব ইউক্রেনে যেহেতু রুশ বংশোদ্ভূত লোকজনের বসবাস, তাদের নিরাপত্তার কথা জানিয়ে রাশিয়া এই সামরিক অভিযান চালিয়েছে, সেক্ষেত্রে পূর্ব ইউক্রেনেই হয়তো রাশিয়ার অভিযান সীমাবদ্ধ থাকতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ নানা রকমের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার ফল আমি মনে করি শুধু রাশিয়ার জন্য খারাপ হবে তা না, আন্তর্জাতিক অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। গ্যাসের সাপ্লাই, জ্বালানির সাপ্লাইয়ের ক্ষেত্রে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে, সেই জায়গা থেকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিলে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের দাম বেড়ে গেছে এবং আরও বাড়বে, ইউরোপ আমেরিকার লোকজনের জন্য সেটি বড় সংকট তৈরি করবে এই প্রচণ্ড শীত মৌসুমে। আমি মনে করি যে এই ধরনের যুদ্ধ যদি কোনো কারণে শুরু হয় তাহলে বিশ্ব ব্যবস্থায় হয়তো বড় রকমের পরিবর্তন আসতে পারে, রাশিয়া কোনোভাবেই একেবারে ছেড়ে কথা বলবে না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আমাদের বলির পাঁঠা করা হয়েছে, ওসির নির্দেশে গিয়েছিলাম, গ্রেপ্তারকৃত দুই পুলিশ কর্মীর দাবি। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ওসির নির্দেশ পেয়েই শুক্রবার রাতে ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম, জানালেন আনিস হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত দুজন পুলিশ কর্মী। তাদের দাবি, গোটা ঘটনাটিতে তাদেরকে বলির পাঁঠা করা হচ্ছে, আসলে আনিস হত্যার আগুনে জল ঢালা হচ্ছে এভাবে। ছাত্রনেতা আনিসের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তার পরিজন এবং পাড়ার লোকজন। খবরটি আনন্দবাজারে লেখা হয়েছে। আর সংবাদ প্রতিদিনের একটি খবরে বলা হয়েছে, আনিস কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ, রাজ্য পুলিশেই ভরসা রাখার আর্জি মুখ্যমন্ত্রীর। আনিস কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ করেছেন তিনি। ইডির অতি সক্রিয়তা নিয়ে অসন্তোষ, শরদ পাওয়ারের সঙ্গে ফোনে কথা মমতার। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এনসিপি নেতা নবাব মালিকের গ্রেপ্তারের পরই শরদ পাওয়ারকে ফোন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে নবাবের গ্রেপ্তারি এবং ইডির অতি সক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শরদ পাওয়ারের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন ইউক্রেন আক্রমণ করলেন, কি বলছে বাকি বিশ্ব? আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, এর পরিণতি রাশিয়ার জন্য ভয়ঙ্কর হবে, বিশ্বকে চমকে দিয়ে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল 8:30 নাগাদ একটি টেলিভিশন বার্তায় ইউক্রেনে হামলার কথা ঘোষণা করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের সেনাদেরকে অস্ত্র ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রক্তক্ষয় হলে তার পুরো দায় ইউক্রেনকে নিতে হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব আহ্বান জানিয়েছেন শান্তি রক্ষার জন্য। ন্যাটোর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা আরও কিছু খবর সহ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি অস্থায়ী অবৈধ রাষ্ট্র এবং এটি ধ্বংস সময়ের ব্যাপার মাত্র। তিনি বুধবার লেবাননের আলমানা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইদ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে একটি মরণমুখ সরকার। এদিকে ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালিয়েছে, এতে সিরিয়ার 3 সেনা নিহত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আজ দিনের প্রথম ভাগে জানিয়েছে, ইহুদিবাদী সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। কাতারে অচিরে একটি বাণিজ্যিক দপ্তর খুলবে ইরান। দোহা সফর শেষে বুধবার তেহরানে ফিরে কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের 40 ও রাশিয়ার 50 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ন্যাটোর উস্কানিমূলক তৎপরতার কারণে ইউক্রেন সংকট তৈরি হয়েছে বলে জানালো ইরান। যুদ্ধ সমস্যা সমাধানের পন্থা নয় বলে মন্তব্য। বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে টানা 18 দিনের সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির। এবং ভারতের পশ্চিমবঙ্গে আনিস হত্যাকাণ্ডে ঘটনায় সিটের আস্থা হাইকোর্টের আমতা থানার সামনে বিক্ষোভ, সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা বলে কামনায়, খোদা হাফেজ।